আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রশ্ন আসছে এই করোনা ভাইরাসের কারণে ভয় পাওয়া কি জায়েজ আছে? কি খেয়াল আপনাদের, ভয় পাওয়া জায়েজ আছে? যে তাকদিরে বিশ্বাস করে, সাতটা বিষয় আছে ইমানের, ইমানের একটা তাকদির, সে ভয় পাইতে পারে না। তার বিশ্বাস যে আমার মৃত্যু আল্লাহ নির্দিষ্ট সময় লিখে রাখছেন, ওর আগেও হবে না পরেও হবে না, আমার মৃত্যু আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় লিখে রেখেছেন, ওর এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না, তাহলে আমার ভয় পাওয়ার দরকারটা কি? ভয় পায় কাফেররা, তাদের দুনিয়ার জীবনটাই সব, দুনিয়াটাই সব, ওরা ভয় পায়। আমরা মুসলমান, আমাদের দুনিয়ায় ক্ষণস্থায়ী, আমাদের আসল জীবন পরকালের জীবন, আখেরাতের জীবন, আমরা ভয় পাই না। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যে মৌত থেকে ভয় পাইতেছ, ভাগতেছ, এই মৌত অবশ্যই তোমাদেরকে পাকড়াও করবে, ভাগার কোনো রাস্তা নেই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা, তারপরে ওই আল্লাহর কাছে তোমাদেরকে পৌঁছাই দেওয়া হবে, যিনি দেখা অদেখা সব খবর জানেন, অদৃশ্যের খবর তিনি জানেন। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা দুনিয়াতে কি আমল করছো সব তোমাদের সামনে পেশ করা হবে। তাদের কোন মুসলমানের জন্য করোনাকে ভয় করা, এটাকে সংক্রামক মনে করা ইমান বিধ্বংসী কাজ। হইলে আল্লাহর হুকুম হবে, মরলে আল্লাহর হুকুমে মরব, তো ইমান নষ্ট করে মরব, রক্ষা করে মরব, একটু ভয় পাইবেন। তা ভাইরাস না, তা ভাইরাস হলে মার্কিন রণতরী সাগরে থাকে, পয়েন্ট ঢুকলো কেমনে? মার্কিন রণতরী সাগরে থাকে, বাইরে কোন লোক যাইতে পারে না, এখানে করোনা ঢুকলো কেমনে বলেন? হোয়াইট হাউসে করোনা ঢুকলো কেমনে? হোয়াইট হাউসে এত নিরাপত্তা, এত পরিষ্কার পরিচ্ছন্নতা, এত রকম প্রযুক্তি, সব প্রযুক্তি ভেঙে ওর মধ্যে বহুত লোক আক্রান্ত হয়ে গেছে। এতে ভয় পায় কোন লাভ আছে? একদম ফালতু কাজ, এটা কাফেরদের দায়িত্ব দিয়ে দেন, তোমরা ভয় পাই না পাওয়ার পাও, আমরা ভয় পাই না। বুঝছেন আমার কথা? আমি আশা করি আমার বয়ান যারা শোনে তারা কেউ ভয় পায় না, তবু আমি ক্লিয়ার করে বললাম যে ভয় পাবেন না, যা লেখা আছে তাই হোক। হাদিস শরীফে আছে সূরা কাহাফের প্রথম তিন আয়াত পাঠ করলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে। তিন আয়াতের কথা আমি পাই নাই, আমি পাইছি দশ আয়াতের কথা। পুরো কাহাফ পড়তে চেষ্টা করবে, না পারলে অন্তত কয়াত দশ আয়াত, আল্লাহ থেকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। আর এক ভাই প্রশ্ন করছে, আমি আমার এলাকার কিছু হাক্কানি আলেমদের সাথে মেয়েদের হেফজ করার ব্যাপারে আলোচনা করেছি, তারা আমাকে মেয়েদের হেফজ করানোর ব্যাপারে নিরুৎসাহিত করেছেন, এটা ওই আলেমরা ঠিক করে নাই, ওই আলেমরা ঠিক করে নাই। আমার মেয়েরা হাফেজ আলহামদুলিল্লাহ, তারা সংসারের কাজ করার মধ্যে দিয়ে হেফজখানা চালাইতেছে, আমার মেয়েরা সংসারের কাজ করতেছে, তরকারি কুটতেছে, ওদিক দিয়ে ছাত্রীরা কি করতেছে, তার কোরআন শরীফ ধরা লাগে না, আল্লাহ তাআলা তার ইয়াদ এত মজবুত দিচ্ছেন কোন ধরা লাগে না। সে কাজ করতেছে, ছাত্রী একজন ওপর একজন এসে শোনাই দিচ্ছে, তো সে হাফেজ হয়ে গেছে। আবার আল্লাহ তো আখেরাতে দিবেই, দুনিয়া তো তাকে রসিলায় কি করছেন, হ্যাঁ আর্থিক সচ্ছলতা দান করছে, এটা সমস্যা কি? ওই আলেমরা মনে করে কি মেয়েদের মাসে 10 দিন মিন্স আছে, এই 10 দিন পড়বে কেমনে? আরে পড়ার দরকার নেই, ওই 10 দিন শুনবে, ওই 10 দিন পড়া নিষেধ, ওই 10 দিন শোনা নিষেধ। কিন্তু ওই আলেমদের বাস্তব অভিজ্ঞতা না থাকায় আপনাকে নিরুৎসাহিত করছে, কিন্তু সবাই সঠিক উত্তর দিতে পারে না। এই জন্য সমাজের দ্বারা বেশি জ্ঞানী গুণী তাদের কাছে জিজ্ঞেস করবেন, আর না গুমরা হয়ে যাবেন। মৌলবী সাদ সাহেবের ভক্তরা ইদানিং সালাম দিচ্ছে, বেশি বেশি সালাম দিচ্ছে, এই সালামের উত্তর দেওয়া যাবে কি না? এবং সাদ সাহেবের লোকেরা বর্তমানে মূল ধারার তবলিগের দাবি করছে, এটা কতটুকু গ্রহণযোগ্য? মূল ধারার সাথে কোন সম্পর্ক নেই তাদের, সাদ সাহেবের ভক্তদের মূল ধারার সাথে আগের 3 মুরব্বির তবলিগের সাথে কোন সম্পর্ক নেই। দাবি করলে কি সব হয়ে যায়? হ্যাঁ আপনি হজ না করেছে দাবি করলেন আমি হাজি, আপনি তাহাজ্জুদ না পড়লে দাবি করলেন আমি তাহাজ্জুদ পড়ি, এটা কি আল্লাহর দরবারে চলবে? এগুলো তো তার কিসের মূল ধারা? মূল ধারার মধ্যে দাওয়াত তালিমে ইস্তেকবাল নেই, ইস্তেকবাল করতে কে আসছে? এবং ইতিমধ্যে আমি যা খবর পাইছি, ইন্ডিয়ান টেলিভিশন সাদ সাহেবের গাঁটটি খুলে দিছে, ওনার গাঁটটি খুলে দিছে, ওনার ছেলেদের 125টা অ্যাকাউন্টে টাকা আছে, 125টা, কোটি কোটি টাকা। তো ওই টেলিভিশন দাবি করছে যে এই টাকাগুলো কই থেকে আসলো, কোথায় গেল, এই কোটি কোটি টাকা আসে কোথেকে, যায় কোথায়? ওনার বাড়ির ছবি দিছে, ওনার গাড়ির ছবি দিছে, যে গাড়ি আমাদের দেশের মন্ত্রীরা চড়তে পারে না, বুলেট প্রুফ এত দামি গাড়ি, এবং তার বাড়ি রাজা বাচ্চাদের বাড়ি ফেল, এবং তার বাড়ির বিভিন্ন পশু পাখি ময়ূর অমুক সমুক আজব কারখানা। তো তারা দাবি করছে যে একজন ধর্মগুরু তার জন্য কি বিলাসবহুল বাড়ি বিলাসবহুল গাড়ি কি সাজে? হিন্দুরা প্রশ্ন করছে, একজন ধর্মগুরু তার জন্য এত বিলাসবহুল এগুলো কি সাজে? উনি তো পলাই বেড়াই দিছে, তার সব কত অ্যাকাউন্ট আছে, প্রত্যেকে টাকা আসতেছে, সব রেকর্ড হয়ে গেছে সরকারের কাছে, ওনার নামে মানি লন্ডারিং মামলা হয়ে গেছে। হ্যাঁ এই জন্য তার ভক্তরা এখন সালাম করতেছে, আমাদের আমির সব তো ধরা খাইছে, উনি আর জীবনে বেরোতে পারবে কিনা, ওনার আমিরগিরি তো শেষ, এতে সালাম টালাম দিচ্ছে। এই নরম হওয়ার কোন অর্থ নেই, যতদিন তারা তওবা না করবে হক্কানি ওলামায়ে কেরামের কাছে এবং আগের 3 মুরব্বির ধারায় তবলিগ না করবে, ততদিন পর্যন্ত আপনার বিশ্বাস করলে ধোকা খাইতে হবে। আর যদি বিশ্বাস করেন তাহলে ধোকা খাইবে। শরীরে উত্তেজনার ভাব খুব তীব্র পর্যায়ে নয়, থাকা অবস্থায় এক্সচেঞ্জার সময় পেশাবের ক্ষেত্রে একটু বাড়তি বেগ দিলে পেশাবের সাথে কিছুটা ঘোলাটে হালকা সাদা পিচ্ছিল জাতীয় কিছু বের হয়, এতে কি গোসল ফরজ হয়? না। এতে গোসল ফরজ হয় না। আর এক ভাই প্রশ্ন করছেন, সন্তান হওয়ার পর বদনজর হতে মুক্তির দোয়াটি কোন সূরার কত নম্বর আয়াত? অনেকে কালো টিপ দেয় না সন্তানের কপালে, এটা হিন্দুয়ানি প্রথা। ছোট বাচ্চার কপালে যে টিপ দেয় এটা কি হিন্দুয়ানি প্রথা? না যায় সেরেক, এটা কেউ করবেন না। মাকে বলে দিবেন, বাচ্চার মাকে, তিন কুল আছে না, কুল আল্লাহ আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই তিন কুল পড়ে সকাল বিকাল পু দিবে, কোন বাদ নজর লাগবে না। কেন হিন্দু আনিনা করবো আমরা, সেরা করবো কেন? আমাদের দায়িত্ব কোন ভালো শিশু বা কোন ভালো জিনিসের উপরে নজর পড়লে, যেহেতু বদ নজরটা হক হাদিসে আসছে যে নজর লাগে, আমাদের দায়িত্ব কোন কিছু দেখতে ভালো লাগলে আমরা পড়ব মাশাআল্লাহ, তাহলে আমাদের নজরের কারণে কারোর কোন ক্ষতি হবে না, কারোর কোন ক্ষতি হবে না। গাছের কাঁচা আম যদি গাছে থাকা অবস্থায় কোনো ক্রেতা কিনতে চায় এবং নিজে এসে গাছের আম দেখে পুরো গাছের আমের জন্য নির্দিষ্ট মূল্য দিয়ে কিনে নেয়, সহি হবে কিনা? হ্যাঁ, যদি এমন অবস্থায় যায় এটা নষ্ট হওয়ার ভয় নেই, আম ধরে পড়ে যায় না, এরকম ভয় নেই, বা পাকার পাকার অনেকটা কাছাকাছি চলে গেছে, এরকম যদি হয় তো এই আম বেচা কেনা করা জায়েজ। যে গাছের যত যত আম আছে, আমি কত কত 50,000 টাকা দিয়ে কিনলাম, জায়েজ। আমাদের মসজিদে 3 ফুট সামাজিক দূরত্ব বজায় রাখে, এমনকি 1 কাতার ফাঁকা রাখে, কিন্তু আমাদের পাশের মসজিদে মিলে মিলে নামাজ পড়ে, যেতে 5 মিনিট লাগে, যেটা মিলে মিলে পড়ে ওটা যেতে 5 মিনিট সময় লাগে। আমি আমার মহল্লার মসজিদে নামাজ পড়তে পারবো কিনা? আপনার মহল্লা যেহেতু 3 ফুট দূরে দূরে দাঁড়ায়, এরা তো শরিয়ত নিয়ে তামাশা করা হয়, এই তামাশায় আপনি শরীক হবেন না। আল্লাহর ইসলাম নিয়ে, আল্লাহর ধর্ম নিয়ে, আল্লাহর ইবাদত নিয়ে কোন তামাশা করা, এখানে ইহুদি নাসারদের গোলামি করা আল্লাহর ইবাদতের মধ্যে কেন করবেন? মহিলাদের সাদা সিরাব সবসময় যায়, এক্ষেত্রে তার পবিত্রতার হুকুম কি? অক্ত আসলে একবার উজু করে নিবে, ওই অক্ত শেষ হওয়া পর্যন্ত সাদা সিরাবের কারণে উজু নষ্ট হবে না। এদেরকে বলা হয় মাজুর, কারোর বারবার হাওয়া বের হয়, কারোর বারবার পেশাব হয়, বারবার নামাজ পড়ার টাইম পায় না। এরা অক্ত আসার পরে একবার উজু করে শেষ পর্যন্ত উজু থাকবে, ওইটার কারণে ভাঙবে না। যেটার কারণে সে মাজুর হয়েছে ওটার কারণে উজু ভাঙবে না। হ্যাঁ, অন্য আলাদা কিছু করলো তাতে ভাঙতে পারে। আমার স্ত্রীর খরচের হাত বেশি, নগদ টাকা দেখলে দুনিয়াবি আসবাবপত্র ক্রয় করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, আর আহ যত সময় না ক্রয় করা বা খরচ করা হয় ততদিন ঘরের মধ্যে বিভিন্ন অশান্তি সৃষ্টি করে। তাই আমি আমার স্ত্রীর নিকটে আমার বেতনের ব্যাপারে দীর্ঘদিন যাবৎ মিথ্যা কথা বলে এসেছি। এছাড়াও সংসারের কোন দ্রব্য অর্থাৎ পেঁয়াজ রসুন 4 কেজি কিনলে বলি 5 কেজি কিনেছি, যাতে তার খরচের ব্যাপারটা কমে আসে। আমার জন্য এরূপ করাটা ঠিক হবে কিনা, অনেক সব পাবেন আপনি। এরকম মহিলার সাথে এটাই করতে হবে। আপনার বেতন আপনার বিবেকে বলা জরুরি না, তারও জানার কোন অধিকার নেই। সে শুধু জরুরি খরচ সংসারে যা লাগে ওটা পাবে এবং কিছু হাত খরচ পাবে কিছু। এবং আরবিতে একটা কথা আছে, আল খেজানা তু লা তুফতাহ, আল খেজানা তু, তুমি মোট কত টাকার মালিক, কত সম্পদের মালিক, এটা দুনিয়াতে কাউকে বলবে না। আরবিতে বলা হয়েছে, বললে কি ক্ষতি হবে, তখন তোমার স্ত্রী ছেলে পেলে সকলে দাবি দেওয়া বেড়ে যাবে, তখন তোমার অপব্যয় অপচয় করতে হবে। সম্পদের টোটাল হিসাব যদি বলে দাও যে আমি 2 কোটি টাকার মালিক, তাহলে তারা যে কত রকম দাবি নিয়ে আসবে। আরে খয়বারের যুদ্ধের পরে যখন মুসলমানদের হাতে মাল আসলো, নবীর বিবিরা পর্যন্ত বেশি দাবি করলো, খরচের দাবি করলো নবীর বিবি। তখন আল্লাহ তাআলা কঠিন আয়াত নাযিল করলেন, যারা যারা বেশি খরচ চাও নবীদেরকে বলেন, ওদেরকে ডাকেন, দেখে খরচ দিয়ে বিদায় দিয়ে দেন, দেখে খরচ দিয়ে বিদায় দিয়ে দেন। আর যারা আগের খরচে সন্তুষ্ট আছে ওদেরকে রাখেন। তাহলে বেশি সম্পদ আসছে বলে নবীর বিবিরা পর্যন্ত কি করছে, বেশি খরচ দাবি করছে, তা আমাদের বিবিদের কি হাসর হবে? এটা কি নবীর বিবির থেকে কি আরো ভালো হয়ে গেছে? এরা তো আসে মালের স্বামীর মালের লোভে, অধিকাংশ মেয়ে আসে কি জন্য, স্বামীর মালের লোভে আসে, নিয়ে খাটি নেই। অনেকে ভালো আছে খেদমত করার নিয়ত আছে, অনেক মেয়ে স্বামীর খেদমত করার জন্য আছে। মহিলাদেরকে বানানো হয়েছে কেন, স্বামীর খেদমতের জন্য, স্বামীর সন্তানাদি সংসার দেখাশোনা করার জন্য, স্বামীর সন্তানদেরকে তালিম দেওয়ার জন্য, এই জন্য বানানো হয়েছে। তাদের কোনো চাকরি বাকরি করার জন্য বানানো হয়নি, স্বামীর সাথে ঝগড়া করার জন্য বানানো হয়নি। সমান অধিকারের দাবি হারাম। যেসব মেয়েরা ইংরেজি পড়ে তারা একটা শব্দ নিয়ে পড়ে থাকে, ফ্রিডম। আমার ফ্রিডম ঠিক থাকতে হবে, আমার ইচ্ছায় কেউ বাধা দিতে পারবে না, তা একদম কুকুরি কথা। ইংরেজি পড়া মেয়েরা যে ফ্রিডম দাবি করে এটা কুকুরি কথা। তুমি আল্লাহর হুকুম মতো স্বামীর হুকুম মতো চলবা, কিসের তোমার ফ্রিডম, তুমি কে, তোমার কয় পয়সা দাম আছে, সুরা জানো না, কে রাজ জানো না, তাহাজ্জুদ জানো না, দোয়া কোনো জানো না, ফ্রিডম। এটা ব্রিটিশদের যে সিলেবাস, ব্রিটিশ সিলেবাসের ব্রিটিশ বীজ বৃক্ষের একটা ফল এটা, যে প্রত্যেকটা ইংরেজি শিক্ষিত মেয়ে ফ্রিডম নিয়ে চলে। ছেলেদের প্যান্ট পরছে, এই তুই ছেলেদের প্যান্ট পরছো কেন, আমার ফ্রিডম, তোর বেটা হওয়ার এত সাহস, যাও রিক্সা চালাও, দেখো একদিনে ট্রাকের তলে পড়ে কি অবস্থা হয়, বেটা হওয়ার এত সাহস। কত মেয়ের এরকম বেটাদের লেবাস পরে, আর কত ছেলেও আছে বেটে দিলে বাস পরে, বেটে দিয়ে সিদ্ধ জামা বানায়, আবার গলার ভিতরে একটা সেল লাগায়, আবার কানে দুল লাগায়, আবার মেহেদি লাগায়, মেয়ে হয়ে যায়। ছেলেরা হইতে চায় মেয়ে, আর মেয়েরা হইতে চায় ছেলে। এই উভয় গ্রুপের উপরে হাদিসে আসছে আল্লাহর লানত, আল্লাহর লানত। যাকে যা বানাইছে আল্লাহ, তাকে ওটাতে খুশি রাখতে হবে, ওটাতে খুশি রাখতে হবে। তাদের কারণ বিবি যদি এত টাকার লোভী হয় তো তাকে এইভাবেই চলতে হবে, বেতন বলা যাবে না। আমি নিজেই তো এটা করি, আমার বিবি যত এরকম না, কিন্তু আমি এটা করি। কাজের বড়া অনেক বেশি মাল নষ্ট করে, কাজের বড়ায় তো কাজ করে, তারা বেশি মাল নষ্ট করে। হয়তো তিনটা পেঁয়াজ দিলে হবে, দিবে সাতটা। আমি যদি 15 কেজি পেঁয়াজ কিনি তো আর এক রুমে রেখে দিই, ওখান থেকে 2 কেজি করে পাঠাই পাক ঘরে। কেজি কিন্তু আমি 15 কেজি, কিন্তু 15 কেজি দেই পাকের ঘরে তো এক সপ্তাহ শেষ। কিন্তু আমার একমত করতে হয় তো অল্প অল্প করে নিয়ে আস, তো অল্প দেখলে খরচটা একটু কি হয়। এই হেকমত আমি নিজেই করি, আপনারা করবেন না কেন? অপচয় ঠেকানোর জন্য ওদের মধ্যে হিসাব কিতাব নেই, ওদের মধ্যে রোদের মধ্যে তো রিক্সা চালায় না, এই জন্য পয়সা করে কোনো কদর বোঝে না। রোদের মধ্যে তো রিক্সা চালাইতো তো বুঝতো, টাকা পয়সা ইনকাম করা কত কঠিন বুঝে আসতো, এই জন্য পয়সা করে মায়া নেই ওদের। শরীয়তে মৃত ব্যয়ী, ঠিক তোমার যা দরকার এতটুক ব্যয় কর, বকিলি করার দরকার নেই, আবার বেশি করারও দরকার নেই, বকিলি করারও দরকার নেই, আবার অপচয় করারও দরকার নেই। ইসলাম এটা শিখায়, মধ্যবিত্ত শিখায়। ব্যাংকে গচ্ছিত টাকার যে মুনাফা পাওয়া যায়, অর্থাৎ সুদ, মুনাফা তো না, এটা কি ইসলামী ব্যাংকেরটাও সুদ, ইসলামী ব্যাংকেরটাও সুদ। যদি বলেন যে আমারটা ফার্স্ট সিকিউরিটি, এটা ফার্স্ট সুদ, এক নম্বর সুদ। এলো সব জামাত শিবিররা, এই যত মুত্তাকি মানুষ ছিল জীবন সুদ খাইত না, এদের সুত্র বানানোর জন্য এই ব্যাংক গুলো বানাইছে। ব্যাংকে গচ্ছিত টাকার যে মুনাফা পাওয়া যায় তা গরিব অসহায় আপন ভাই বোন আত্মীয় স্বজনদের প্রয়োজনে প্রয়োজন মেটানোর জন্য প্রদান করা যাবে কিনা? যাবে, তবে এটা 2 নম্বর। 1 নম্বর হল মসজিদ মাঠের টয়লেট উজুখানা, যেটা অনেক ধরনের মানুষ ব্যবহার করে, এইটা হল এই টাকার 1 নম্বর খাত। এই টাকার 1 নম্বর খাত মসজিদ মাঠের টয়লেট বাথরুম উজুখানা। আর 2 নম্বর খাত হল যদি অসহায় গরিব কোন আত্মীয় থাকে, সবের নিয়ত না করে তাদেরকেও সহযোগিতা করা যায়, তাদেরকেও সহযোগিতা করা যায়। হ্যাঁ, যারা এই মাদ্রাসায় টাকা দিবেন তারা ওই গেটে আমাদের কমিটির লোকজন বসে আছে, ওখানে দিবেন। আর যারা আমার জামিয়া রহমানে দিতে চান তারা আমার বাম পাশে এখানে রসিদ নিয়ে, রসিদ ছাড়া কোন লেনদেন করবেন না, এই বাম পাশে রসিদ থাকবে, এখানে দিবেন এবং সারা বছর দিবেন। এখন যেহেতু টাকা পয়সা কম, ঠিক আছে, এখন কিছু কিছু দেন, সারা বছর দিতে থাকবেন, যাতে মসজিদ মাসে বন্ধ না হয়। এছাড়া আমাদের জামিয়া রহমানিয়ার একটা রসিদ আমাদের ইমাম সাহেব হুজুর কাছে থাকবে, আমাদের ইমাম সাহেব হুজুরের কাছে থাকবে, আমি না থাকলেও ইমাম সাহেবের কাছে টাকা দিয়ে রসিদ দিতে পারবেন, এটা আপনাদের জানাই রাখলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا واسع المغفرة اغفر لي يا واسع المغفرة اغفر لي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين